সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর এই অনুষ্ঠানের নাম শুনলেই ইচ্ছা হয় কি অনুষ্ঠানে কি আলোচনা হয় একটু শুনে দেখি। অনুষ্ঠানের নামই তো দেওয়া হয়েছে, তাহলে সঠিক কোনটি, অর্থাৎ সঠিক আর বেঠিক নিয়ে আমাদের মধ্যে যে কথাগুলো হয় ওই বিষয় নিয়েই আলোচনা, বোঝা যায় যে অনুষ্ঠানের নাম শুনেই। আজকের অনুষ্ঠানেও চমৎকার এক টপিক নিয়েছি আলোচনা করার জন্য, আর আপনাদেরকে ভিডিও প্যাকেজ দেখাবো, আপনাদের কলগুলো শুনবো ইনশাআল্লাহ তাবারাকাতালা। নবী রহমত শাফিয়ে উম্মা সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। আমরা যে ব্যক্তি বা যারাই চাই যে আমার দুরুদ আমার নবীর নিকট পৌঁছে যাক, আমার দুরুদ আমার নবী শুনুক, আমি দুরুদ শরীফ পাঠ করি, আমার নাম আমার নবীর দরবারে পেশ করা হোক, তবে আমাদের উচিত দুরুদ শরীফ পাঠ করা। আপনি একবার দুরুদ শরীফ পাঠ করবেন আর ফেরেশতারা আপনার নাম আমার নবীর দরবারে পেশ করবে ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশের অমুক অঞ্চলে, অমুক গ্রামে, অমুক শহরে আপনার এক উম্মতি আপনার উপরে দুরুদ শরীফ পাঠ করছে। হাদিসে মোবারাকার মধ্যে এসেছে, যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে ফেরেশতারা তার নাম এবং তার বাবার নাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের দরবারে পেশ করে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুকে আপনার উপর দুরুদ শরীফ পাঠ করছে। আমি যদি চাই আমার নাম আমার নবীর দরবারে পেশ করা হোক, আমার নবী আমার নাম দেখুক বা আমার দুরুদ শরীফ আমার নবী শ্রবণ করুক, তবে আমাদের উচিত বেশি পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য দিনের মতো আজকের এই অনুষ্ঠানেও একটি ভিডিও প্যাকেজ আমাদের সাথে আছে, দেখবো আমরা, শুনবো আমরা, জানবো আমরা ইনশাআল্লাহ তাবারকতালা। এর পূর্বে আজকের যে বিষয় নিয়েছি বিষয়টা একবার শুনে নেই আমরা। পৃথিবীতে একই চেহারার একাধিক মানুষ কি হয়, অর্থাৎ একই চেহারার একই রকম দেখা, দেখতে সাদৃশ্য, মিল, চেহারার মিল, এমন কি একাধিক মানুষ হয়, নাকি আমরা ছোটবেলা থেকে যা শুনে আসছি সেটা ভুল ছিল, সেটা কি ভুল ছিল, নাকি সত্যিই এমন হয় এক চেহারার মতো আরও সাতজন, আরও ছয়জন, আরও পাঁচজন? এই একটা বিষয় নিয়ে আমাদের সমাজে, আমাদের মধ্যে কিছু কথা, আলোচনা বা শুনে থাকি আমরা যে একই চেহারার আরও একাধিক মানুষ হয় থাকে। যেমন আমি, সমাজের মধ্যে প্রচলন রয়েছে আমার মতো নাকি পৃথিবীতে, দুনিয়াতে আরও সাতজন লোক আছে, কতটুকু সত্য? আর এ সম্পর্কে আমাদের আইডিয়া কি, আমাদের ধারণা কি, এ বিষয় নিয়ে আজকে আলোচনা শুনবো। এবং কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া থেকে আমরা এর উত্তর নেওয়ার চেষ্টা করব যে একই চেহারার একাধিক লোক হয় কি না। আমরা এতদিন যা শুনে আসছি সে সম্পর্কে কতটা সত্যতা রয়েছে কোরআন ও হাদিসে জানবো। চলুন, আমরা অন্যান্য দিনের মতো মেহমান যেহেতু থাকে অনুষ্ঠানে, আজকে আমাদের সাথে এক মেহমানকে আমরা রেখেছি, মোবাল্লিগে দাওয়াত ইসলামীকে আমরা রেখেছি, বিজ্ঞ মোবাল্লিগে দাওয়াত ইসলামী, তার থেকে আজকের বিষয় অবশ্যই জানবো। আমাদের রফিক ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর রফিক ভাই থেকেও আজকের যে বিষয়, অর্থাৎ একই চেহারার একাধিক লোক হয় কি না, এ বিষয় নিয়ে কিছু অভিজ্ঞতা, কিছু আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স ঘটনা আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে চলুন আমরা ভিডিও প্যাকেজটি দেখি এবং ভিডিও প্যাকেজের মধ্যে আজকের বিষয় নিয়ে কি আলোচনা হয় সেটাও আমাদেরকে মন দিয়ে শুনতে হবে। জি, আমাদেরকে ভিডিও প্যাকেজ দেখিয়ে দিন।
যেভাবে আল্লাহ পাক দুনিয়ায় সাত জমিন সাত আসমান সৃষ্টি করেছেন, অনুরূপভাবে অনেকে বলে যে দুনিয়ায় সাতজন পরস্পর সাদৃশ্যপূর্ণ ব্যক্তির জন্ম হয়। আবার অনেকে বলে যে কমপক্ষে দুজন পরস্পর সাদৃশ্যপূর্ণ ব্যক্তির জন্ম অবশ্যই হয়। প্রশ্ন হল যে এই সাত সংখ্যার সাথে কি নিসবত ও কি হিকমত রয়েছে, আর বাস্তবেই কি সাতজন পরস্পর সাদৃশ্যপূর্ণ ব্যক্তির জন্ম হয়, এবং কমপক্ষে দুজন পরস্পর সাদৃশ্যপূর্ণ ব্যক্তির জন্ম কি অবশ্যই হয়? প্লিজ শেখ বলুন, কি এর বাস্তবতা, কি কল্পকথা?
আচ্ছা, যাই হোক, না এ বিষয়ে কোথাও পড়েছি না আলিমের কাছে শুনেছি যে প্রত্যেক ব্যক্তির চেহারার ন্যায় সাতজন ডুপ্লিকেট, অর্থাৎ একজন অরিজিনাল হবে বাকিরা ডুপ্লিকেট হবে, এমনটা কোথাও পড়িনি। হ্যাঁ, পরস্পর সামঞ্জস্যপূর্ণ চেহারা হওয়া তো সম্ভব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শাহজাদী বিবি ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মিল ছিল। হাসানাইন কারিমাইনদের মধ্যে একজন অর্ধ অবয়ব, দ্বিতীয় জনের বাকি অর্ধ অবয়বের সাথে মিল ছিল। তার আরও কিছু আত্মীয় স্বজন ও পরিজনদের মধ্যে 26 জন, যে সর্বমোট এমন 26 জন সৌভাগ্যবান ছিলেন যারা সৃষ্টিগত দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আকৃতি ও অবয়বে সামঞ্জস্য রাখতেন। সুতরাং সাত তো অনেক পিছনে পড়ে গেল, তাছাড়া যমজও হয়ে থাকে। একবার এক ব্যক্তি স্বীয় সন্তানকে নিয়ে বারগাহে ফারুকিতে উপস্থিত হন, হজরত আমিরুল মোমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। সাইয়েদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বললেন যে আমি আজ পর্যন্ত এমন বাবা ছেলে দেখিনি, তাদের চেহারার মধ্যে এতটাই মিল ছিল, বিহ্বলতা প্রকাশ করেছিলেন। এর উত্তরে সেই আগন্তুক জবাব দেন, হুজুর, এই ছেলের কাহিনী তো এর চেয়েও অধিক আশ্চর্যজনক, তাহলে সেটি কি? সেই আগন্তুক বলল, আমি সফরে বের হওয়ার পূর্বে আমার বিবি যে ছিলেন তাকে গর্ভাবস্থায় রেখে আসি, আর আল্লাহ পাকের নিকট দোয়া করি, হে আল্লাহ, তার গর্ভে যা আছে তুমি তার হেফাজত করো। এটি বলে আমি সফরে বেরিয়ে পড়ি। যখন ফিরে আসি তখন জানতে পারি আমার বেগম সাহেবা ইন্তেকাল করেছেন। তার কবরের উপর দূর থেকে জ্বলন্ত অগ্নিশিখা বা চমকপ্রদ কোনো অগ্নিখণ্ড দৃষ্টিগোচর হতো। আমি অবাক হই, আমার বিবি তো বাহ্যত একজন ন্যাক্কারমণী ছিলেন, এটা কি? সুতরাং আমি যাই এবং দৃঢ় প্রতিজ্ঞা করি যে না, আমি খুলে দেখবই যে এটি কি। কাজেই আমি কবর খনন করি। আমার সাথে যে ছেলেটিকে দেখছেন সে ওই মুহূর্তে কাফনে আবৃত ছিল, তার মাও কাফনে আবৃত ছিল, কেননা সে ইন্তেকাল করেছিল কিন্তু এই সন্তান জীবিত ছিল। আমি আশ্চর্যম্বিত হই। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসে যে তুমি যাওয়ার সময় এই শিশুটিকে আল্লাহ সোপর্দ করেছিলে, যদি তার মাকেও সোপর্দ করে যেতে তাহলে তাকেও জীবিত পেত। এটি হলো কুদরতের কারিশমা। সুতরাং আমরা দোয়া চাওয়ার সময় কৃপণতা করি অনেক সময়, আর দোয়া করার সময় তো অলসতা ও কুরেমে করেই থাকি, চাইতেও আমরা চাই না। এভাবে তাদের বাবা ছেলের চেহারার অনেকটা মিল ছিল, এটি ছিল মাকসাদ। সেদিন আমিরুল মোমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা, তার যুগের এই ঘটনা। আরও অনেকেই আছেন একই চেহারার অধিকারী। দুই ভাই আমার পরিচিত ছিল, এখন জানি না কি অবস্থায় আছে, অনেকদিন ধরে দেখি না, আর এতটাই চেহারায় মিল ছিল যে হতে পারে রক্তও এক ছিল, একসঙ্গে যেহেতু জন্ম হয়েছে। তাদের একজন আমাকে বলেছিল যে একজন আমার অনুগত ছিল তাদের দুই ভাইয়ের মধ্যে, অপরজন বুঝতে পেরেছেন। সুতরাং তিনি বলেছেন কখনো কোনো ঋণ বা অন্য সমস্যা হলে একজনের জায়গায় অপরজনকে ধরত, যে তুমি টাকা নিয়েছ, অথচ সে জানতই না এ ব্যাপারে। চার্জার এ সব কিছুর ইলেকট্রিশিয়ান ছিলেন তিনি। যমজ ভাইয়ের ব্যাপারে এ ধরনের কিছু কৌতুক আমাকে তিনি শুনিয়েছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ দর্শক, কী বুঝতে পারলাম আমরা? একই চেহারার একাধিক লোক কিবলা শাইখে তরিকা তামির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া চমৎকারভাবে এর ব্যাখ্যা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ব্যাপারে, তার যে আওলাদরা ছিল তাদেরও চেহারার ব্যাপারে, এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যে বাবা এবং ছেলে এসেছিলেন তাদের ব্যাপারেও চমৎকার এক ঘটনা আমাদেরকে শোনালে। আসলে কি একই চেহারার একাধিক লোক, সাতজন, আবার সংখ্যাও দেওয়া হয়, এমন হয় কি না? যদি রফিক ভাইকে প্রশ্ন করি, রফিক ভাই আপনার জীবনে কেমন কখনো হয়েছে কেউ এসে আপনাকে বলছে, অন্য নাম ধরে আপনাকে ডাকছে? অর্থাৎ যেহেতু আপনার আজকের যে টপিক, আজকের যে বিষয়, যদি এমনটাই হয় যে একই চেহারার সাতজন লোক দুনিয়াতে আসবে, তো হয়তো রফিক ভাইকে কেউ না কেউ আপনার চেহারার আকৃতিতে আরও সাতজন যারা আছে তাদের একজনের নাম ধরে আপনাকে হয়তো কোথাও রাস্তায়, বাজারে, মার্কেটে, কোথাও না কোথাও এমন কি হয়েছে, ডেকেছে কখনো আপনাকে? এমন
না, এমন যেভাবে বলা হচ্ছে বা অনেকের যে একটা যেমন আছে না যে একটা কথা ছড়িয়ে দেয়া, লোক সমাজের মাঝে একটা গুজব রটিয়ে দেয়া, কিংবা একটা এমন একটা তথ্য, এমন একটা উপাত্ত
জি
বা এমন একটা কথা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া হলো যে এখন জনে 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 সেটা সেই কথাটা ঘুরতে 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 মানুষের মস্তিষ্কের মধ্যে কথাটা গেঁথে যায় যে এমনই হতে পারে। তো কোথাও কোথাও শুনে থাকি যে একই চেহারার পৃথিবীতে ৬ জন আছে, কেউ বলে ৭ জন আছে, আবার কেউ বলে ৯ জন আছে।
আচ্ছা,
তো এই যে ৬ জন হোক কিংবা ৭ জন হোক বা ৯ জন হোক, এই কথার কিন্তু ভিত্তি আজ পর্যন্ত
নেই,
পাওয়া যায়নি। তবে হ্যাঁ, যেটা আমির আহলে সুন্নাত বললেন তার কথাও স্পষ্টভাবে আমরা বুঝে গেলাম। ২৬ জনের কথা বলা হলো
জি
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, এবং ২৬ জনকে পাওয়া গেছে যে প্রত্যেকেই এক একজনের অবয়ব জোড়া, মিল খুঁজে পাওয়া। আচ্ছা, অনেক সময় আমরা টুইন বেবি দেখি
জি,
যমজ বাচ্চা, তাদের মধ্যেও দেখা যাবে যে আপনার সিমিলারিটি থাকে, অবয়ব চেহারার যে ফেস থাকে এটা সিমিলারিটি থাকে। কিন্তু আপনি যদি একটু মানে খুব নিবিড়ভাবে যদি আপনি দেখেন, তো কোথাও না কোথাও কোনো না কোনো ডিফারেন্স আছে,
অমিল থাকবে,
মানে একদম জেরক্স কপি হবে
না।
আপনি একটা জিনিস ফটোকপির মেশিনে দিয়ে দিলেন, হুবহু চলে
আসলো,
আমরা এটাই তো মনে করি। কিন্তু এক্স্যাক্টলি আপনার হয়তো দেখা যাবে চোখ ভ্রুটা মিলে গেছে, আইব্রো, তারপর নাকটা মিলে গেছে, কিংবা ওষ্ঠ যুগল মিলে গেছে, সে যখন হাসিটা দেয় তখন মনে হয় যে হ্যাঁ আরে এ তো ওই ব্যক্তির মতোই। অনেক সময় সাইট প্রোফাইল দেখতে একরকম মনে হয়, নাকটা দেখতে একরকম মনে হয়, কিন্তু দেখা যাবে যে অনেক সময় দেখা যাবে যে মেজরিটি সিমিলারিটি মিলে গেছে কিন্তু কোথাও না কোথাও একটু
অমিল আছে,
অমিল রয়ে গেছে। এটা যখন কেউ পর্যবেক্ষণ করবে, নিবিড়ভাবে দেখবে, তখনই এটা কিন্তু কুদরতের, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা কি বলবো, একটা মহান কুদরত,
রাইট,
একটা বিচিত্র
জি,
যে দুনিয়াতে কেউ কারোর সাথে কোনো 100% সাদৃশ্য আপনি খুঁজে পাবেন,
খুঁজে পাওয়া যাবে না
100% সাদৃশ্য। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক মহান কুদরত।
আমরা যদি আরেকটু এভাবে দেখি যে বর্তমান সময়ে পৃথিবীতে কত শকুটি মানুষ
জি,
এক একজন মানুষের চেহারা এক এক রকমের, এক একজন মানুষের চরিত্র এক এক রকমের, এক একজন মানুষের মন মানসিকতা এক এক রকমের, এক একজন মানুষের কথাবার্তার কথার ধরন এক এক রকম।
আমি সেটাই এক্স্যাক্টলি বুঝাতে চাচ্ছি যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের চলন, তাদের বলন, তাদের কথাবার্তা, তাদের চিন্তা চেতনা, এমনকি তাদের কণ্ঠস্বর, এমনকি তাদের অঙ্গ ভঙ্গি
জি
ডিফারেন্স থাকবেই,
থাকবেই।
এটাই হচ্ছে কুদরতের একটা মানে কি বলা যায় একটা নিদর্শন,
অতুলনীয় একটা নিদর্শন। যদি কেউ আল্লাহ তাবারক ও তাআলার কুদরতকে নিয়ে চিন্তা করে বা ভাবে, তো এর মধ্যে একটা সে নিদর্শন পেয়ে যাবে। আল্লাহ তাবারক ও তাআলা দুনিয়া শুরু থেকে নিয়ে এই পর্যন্ত লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আসছে এবং চলে গেছে, কারো সাথে কারো কোনো মিল নেই। হ্যাঁ, মনে হয় এটা আপনাদের মনে হয়, আমাদেরও মনে হয় মাঝে মধ্যে যে এই লোকটা দেখতে সেম এই রকমের। সায়েন্স কি বলে ব্যাপারে?
সায়েন্স যে বিষয়টা দিচ্ছে,
রফিক ভাইকে দেখতে আমার এক পরিচিত লোকের মতো লাগে, বা রফিক ভাইকে দেখতে আমার বড় ভাইয়ের মতো লাগে, বা রফিক ভাইকে দেখতে আমার এক বন্ধুর মতো লাগে, যাই হোক না কেন, সে যে ভাবলো আপনাকে দেখতে আমার পরিচিত একজনের মতো লাগে, সায়েন্স কি বলে এখানে? কেন কেন এমন হয়?
সায়েন্সের দিকে আমরা একটু পড়ে যাচ্ছি। অনেক সময় মানুষ যেমন আমাকেই এক সময় কেউ কেউ বলতো যে রফিক ভাই আপনাকে যে আপনার যে ভয়েস রাজা কাদেরী রয়েছে তার চেহারার যে ঝলক রয়েছে সেটা কিন্তু আপনার মাঝে আসে। আমি তো নিজেকে কখনো খুঁজে পাইনি, আয়নাতে চেষ্টাও করেছি দেখার জন্য, খুঁজে পাচ্ছি।
আপনি দেখুন আমার সামনে আছেন, আমিও তো পেলাম না এটা।
এই যে এই মানে আমি সেটাই বলছি আর কি, এক সময় বলতো মানুষের চেহারা কিন্তু আকৃতি চেঞ্জ হতে থাকে
বয়সের সাথে সাথে,
যখন মানুষ ছোট থেকে বড় হয় আকৃতির চেহারার আকৃতি মুখ অবয়ব যে রয়েছে এটা আস্তে 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 মানে বয়সের একটা ছাপ পড়তে থাকে, চেহারা পরিবর্তন হতে থাকে। তো এক সময় অনেকেই আমাকে বলতো, তো এই কথাটা আমি অনেকবার চিন্তা করেছি। আমি বলছি যে কেন এই কথাটা বলে? আসলে আপনি দেখবেন যে এক সময় মানুষ, আমিও আপনাকে একদিন একটা কথা বলেছিলাম যে আপনাকে আমার এক অমুক রিলেটিভসের মতো দেখতে মনে হয়। তো এটা কেন বলা হয়? এটা এই জন্যে বলা হয় যে একটা ঝলক চলে আসে চেহারার মধ্যে,
রাইট?
একটা আবছায়া বলে না মানুষ একটা মাঝে, চেহারাটা অনেকটাই ওর মতো,
অনেকটাই এরকম।
কিন্তু যখন দুই ব্যক্তিকে মানে এক জায়গায় দাঁড় করানো হবে তারপর দেখা যাবে যে অনেকটাই ডিফারেন্স দেখা যাবে, অনেকটাই ডিফারেন্স,
এমনটাই এমনটাই,
এটাই বাস্তবতা। এখন সায়েন্স কি বলে? মূলত মা বাবার ডিএনএ, জিন এবং ক্রোমোজোমের কারণে কিন্তু চেহারার এই যে বৈশিষ্ট্য এগুলো কিন্তু ঘটে থাকে, এটা সায়েন্সের ব্যাখ্যা। আর সায়েন্সের যে কথাগুলো রয়েছে আমরা সে সম্পর্কে একটু শুনি। এই ধরনের লোকদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যাদের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, অলমোস্ট সেম টু সেম খুঁজে পাওয়া যায়, এদেরকে বলা হয় ডোপেল গ্যাঙ্গার। ডোপেল গ্যাঙ্গার যে লোক রয়েছে এই ধরনের, একই চেহারার দুজন মানুষ পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে মানে ঘটনাক্রমে হয়ে যায়, চলে আসে সামনে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় অনেক সময় এই যে কথাটা আমির আহলে সুন্নাত বললেন যে একই চেহারার একই এলাকায় মানুষ তাকে বিব্রত করে ঋণের পাওনা টাকার জন্য, যে আমার টাকা কবে দেবে। এখন সে তো বলে ভাই আমি তো আপনার থেকে টাকাই নেই, কি বলছেন? হ্যাঁ, এই যে মানে একটা কনফিউশন সৃষ্টি হওয়া, ধোকার মধ্যে পড়ে যাওয়া, এই জিনিসগুলো হয় কিসের কারণে জানেন? একজন মানুষ নিখুঁতভাবে নিবিড়ভাবে কিন্তু কাউকে কখনো কিন্তু চেয়ে থাকে না, তার দিকে দেখে না, হয়তো দেখছে অন্যদিকে দেখছে, একটা একটা মোটামুটি একটা অবয়ব একটা কাঠামো চেহারা, হ্যাঁ ঠিক এরকম। কিন্তু যখন আপনি কারোর সাথে কারো সাদৃশ্য আপনি মিলাবেন,
তুলনা করতে যাবেন,
তখন কিন্তু ওই ডিফারেন্সটা আপনি খুঁজে পেয়ে যাবেন। এটাই হচ্ছে এক্স্যাক্ট ডিফারেন্স দুই চেহারার মাঝে। দুজনের ছবি যদি একই ছবি যদি দেয়া হয় সময় কুইজ এর মধ্যে দেখা যায় যে দুই ছবির মধ্যে কি পার্থক্য আছে, তখন কিন্তু চিরুনি অভিযান চালানো হয়, চুল চেরা বিশ্লেষণ চালানো হয়, প্রত্যেকটা ছবি মেলানো হয়, ঠোঁট কেমন, কপাল কেমন,
নাক কেমন,
মুখ কেমন, চোখ কেমন, নাক কেমন, কোন বস্তুটা কোথায় রাখা আছে, ফুলদানিটা কোথায় রাখা, ওইটা কোথায়, এইভাবে মানুষ কিন্তু তখন ডিফারেন্সটা খুঁজে একসময় বের করেই ফেলে,
রাইট?
কিন্তু মানুষ দেখা যায় অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে মানুষ যখন দেখে আরে এই ব্যক্তি তো অমুকের মতো দেখতে, আসলে এমনটা না। তো টুইন বেবির যে কথাটা, এটা টুইন বেবি যেহেতু একসাথেই থাকে, এদের আবার অলমোস্ট কিন্তু সিমিলারিটি থাকে চেহারা, অনেক সময় মা বাবাও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, যদিও মা বাবা সব মা বাবা পড়ে না, মা বাবা জানে তার কোন সন্তানকে
কেমন
কি বৈশিষ্ট্য। অনেক সময় এতটাই সিমিলারিটি, এতটাই কাছাকাছি চলে যায় যে ঘরের মানুষও কনফিউজ হয়ে যায়,
তারপরেও কিন্তু ভিন্নতা পাওয়া যায়,
তারপরেও ভিন্নতা পাওয়া যায়, তাদের পোশাক আদি সবকিছু আলাদা আলাদা করে রাখা হয় যেন ওই কনফিউশনটা সৃষ্টি না হয়। তো কাজেই এদেরকে, এই ধরনের মানুষকে বলা হয় ডোপেলগ্যাঙ্গার, এই ধরনের মানুষের মধ্যে কোনো জৈবিক সম্পর্ক থাকে না কোনো ধরনের, কিন্তু তবুও তাদের দেখতে এতটাই একরকম মনে হয় যে যেন যমজ। কিছু সংস্কৃতিতে ডোপেলগ্যাঙ্গারকে বলা হয় ইভিল টুইন বা ভুতুড়ে বা অলৌকিক বলে ধরা হয়। গবেষণায় দেখা গেছে যে এরকম দেখতে দুজন মানুষের সংখ্যা প্রতি ট্রিলিয়নে, নট বিলিয়ন, নট মিলিয়ন, ট্রিলিয়নে, প্রতি ট্রিলিয়নে একজনেরও কম, এমন মানুষের সংখ্যা অনেক কম। অর্থাৎ প্রতি ট্রিলিয়নে একজনেরও কম মানুষের ডোপেল গ্যাঙ্গার থাকতে পারে। ডোপেল গ্যাঙ্গার মানে সেম টু সেম মানুষ, হ্যাঁ, থাকতে পারে। এবার প্রশ্ন হলো যে এরকমই দেখতে সাতজন মানুষ হয় কি না পৃথিবীতে, এটাই হচ্ছে, দ্যাট ইজ দ্য
প্রশ্ন আজকের।
হ্যাঁ, তো পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষের বসবাস। একজন মানুষকে কেমন দেখতে হবে তা নির্ভর করে বাবা মার ডিএনএ, জিন, ক্রোমোজোমের উপর। একজন সন্তান দেখতে কেমন হবে তার চেহারা, অবয়ব, তার শারীরিক গঠন, তার লাবণ্যতা, তার বর্ণ, তার সব কিছু, অ্যাবভ অল দ্য সাইট, তার ফিজিক্যাল স্ট্যাটাসটা যে রয়েছে, এটা নির্ভর করে কার উপর? বাবা মার জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের উপর, সেটা কেমন। তো কাজেই প্রতিটি মানুষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকে। কত জোড়া?
23 জোড়া
ক্রোমোজোম থাকে। আর প্রতিটি ক্রোমোজোমের দুভাগে, প্রতিটি ক্রোমোজোম দুভাগে বিভক্ত। আমি কিন্তু ইনফরমেটিভ কথাগুলো বলছি, আর এই জন্য একটু বুঝতে হবে কথাগুলো, যে একটি শিশু বাবা মা দুজনের কাছ থেকেই একজোড়া করে ক্রোমোজোম পায়। একটি শিশু একজোড়া করে ক্রোমোজোম পায়, আর এই ক্রোমোজোম, প্রতিজোড়া ক্রোমোজোম নিজেদের মধ্যে কিছু অংশ বিনিময় করে নতুন ক্রোমোজোম তৈরি করে। এই জেনেটিক ক্রসিং ওভারের জন্য মানুষের চেহারা, আচরণ একে অপরের থেকে আলাদা হয় পৃথিবীতে। ডিফারেন্সটা কিন্তু এই কারণে চলে আসে। হ্যাঁ, এখন আল্লাহ তাআলা কিন্তু এটাই, কিন্তু কুদরতের যেটা সায়েন্স আমরা সেটাকেই মানবো, যেটা কোরআন হাদিসের সাথে যায়, যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, সেটা কিন্তু মানা যাবে,
মানা যাবে না।
তাহলে কিন্তু এখানে কিন্তু একটা ইমানের ব্যাপার স্যাপার চলে আসে, আকায়েদের ব্যাপার স্যাপার চলে আসে, বিশ্বাসের একটা ব্যাপার স্যাপার চলে আসে। কারণ সায়েন্স কোরআন থেকে এসেছে, সায়েন্স থেকে কোরআন আসেনি, কোরআন হাদিস থেকেই সায়েন্স বিজ্ঞানের আবির্ভাব, এগুলোই এসেছে। এবং মানুষ, আপনি দেখবেন যে মুসলিম মনীষী যারা, বৈজ্ঞানিক যারা ছিলেন, এদের নাম আজকে ইতিহাসের পাতায় অনেকটাই ম্লান হয়ে গেছে, মানুষ ওনাদের নাম খুঁজে পায় না। কিন্তু আপনি যখনই দেখবেন কোনো বিজ্ঞানী, বিজ্ঞান হোক সে মানে গাণিতিক শাস্ত্রীয় গাণিতিক বিষয়ে, কিংবা রসায়ন বিষয়ে, কিংবা বায়োলজি বিষয়ে, কিংবা যে কোনো ধরনের, আপনি দেখবেন যে সেই বিজ্ঞানের সেই নামের প্রথম যে নামটাই রয়েছে, সৃষ্টিকারী, আবির্ভাব, আবিষ্কার কারক, তার নামই রয়েছে মুসলিম, মুসলিম ব্যক্তির। আপনি দেখবেন এমন অনেক নাম রয়েছে, ইবনে সিনা, যেমন বিভিন্ন নাম, এই বিষয়ে আমি যাচ্ছি না। তো এই নামগুলো আপনার ওই মুসলিম মনীষী, মুসলিম ব্যক্তিদের নামগুলো চলে এসেছে বিজ্ঞানের এইভাবে। তো এই জিনিসগুলো এসেছে কোত্থেকে? কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে, কোরআন ও হাদিসকে আপনার ডায়াগনোসিস করে, এটাকে এক্সপ্লেইন করে মানুষ ওখান থেকে বিজ্ঞানটাকে, বিশেষ জ্ঞানটাকে অর্জন করেছে। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। তো এই যে ডিফারেন্সটা, আচ্ছা এরপরে হচ্ছে যেটা বললাম যে প্রতি জোড়া ক্রোমোজোম নিজেদের মধ্যে কিছু অংশ বিনিময় করে নতুন ক্রোমোজোম তৈরি করে। এই জেনেটিক ক্রসিং ওভার এর জন্য মানুষের চেহারা ও আচরণ একে অপরের থেকে আলাদা হয়। তাই এই পৃথিবীতে একই চেহারার 7 জন মানুষ থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
মানে একটা কথা আমি বলে দিলাম আর সেটা চলে গেল, উড়ে গেল। আপনি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মিথ্যাচারিতা কিভাবে ছড়ায় মানুষ, কিভাবে গুজব রটায়। একজন জীবিত মানুষকে সে বেচারা দেখা গেল যে গরমের কারণে, ওভার হিটের কারণে ফেইন্ট হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, তাকে দিয়ে দিল পুরো ক্যাপশন বানিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এই যে মানুষ, মানুষের অবস্থান কোথায় চলে গেছে, কতটা মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় হলে মানুষ মিথ্যাচার করতে পারে,
কত সব ব্যক্তি
জীবিত
অল্প সময়ের জন্য অসুস্থ
হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে,
অজ্ঞান হয়ে গেছে, কিন্তু সেখানে সে এই লোকটাকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিল। আচ্ছা, এই লোকটার আত্মীয় স্বজন যদি দেখে, ছেলে দেখে, বাবা দেখে, ঘরের মানুষ দেখে,
কতটা কষ্ট পাবে,
কতটা কষ্ট পাবে, এবং তো কতটা তারা পরেশানগ্রস্ত হয়ে যাবে যে কোথায় আছে, কি অবস্থায় আছে, কিভাবে পড়লো,
কত ফ্যান ফলোয়ার থাকে, কত
শুভাকাঙ্ক্ষী
থাকে, শুভানুধ্যায়ী থাকে, তারা কিন্তু পরেশান হয়ে যায়, যোগাযোগ করার চেষ্টা করে যে আসলেই কি মারা গেছে।
এমন 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 ভুয়া সংবাদ অনেকেই অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, অনেকের ব্যাপারেই এরকমের হয়ে থাকে। আমরা আলোচনা করছিলাম একই চেহারার একাধিক লোকের ব্যাপারে, যেটা রফিক ভাই তুলে ধরলেন যে সায়েন্স কি বলে ব্যাপারে। একজন মানুষ যখন হঠাৎ করে কারো দিকে তাকায়, আর তাকানোর সাথে সাথে তার চোখ বা তার গাল অথবা তার নাক এমন কোনো ব্যক্তির সাথে মিলে যায়, ওই ব্যক্তির চিন্তাভাবনা তার মধ্যে চলে আসে। যেমন আমার সামনে কোনো ব্যক্তি পড়ল, তাকে দেখতে আমার কোনো বন্ধুর মতো, অর্থাৎ তার নাক বা চোখ দেখতে আমার বন্ধুর মতো, তখন আমার বন্ধুর প্রত্যেকটা বিষয় আমার ভিতরে চলে আসে, আমার জ্ঞানের ভিতরে, তখন আমি সামনের ব্যক্তিকে উদাহরণ দেওয়া শুরু করি, বলা শুরু করি যে আপনাকে দেখতে এমন 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 আমার বন্ধুর মতো লাগে। কিন্তু যতবার আপনি দেখবেন ততবারই ভিন্ন কিছু পাবেন, অর্থাৎ তার সাথে এতটা মিল নেই। আমার সাথে এমন অনেক হয়েছে, মাদানী চ্যানেলের কয়েকজন মোবাইল লীগের কথা আমি বলতে পারবো। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানের যে উপস্থাপক আছেন মনসুর ভাই, মনসুর আহমদকে আপনারা প্রায় সময় দেখেন, প্রতি সপ্তাহে দেখেন, স্বপ্নের ব্যাখ্যার যে হোস্ট আছেন, যখন আমি তার ওখানে গেলাম, তার অফিসে গেলাম, তখন কিছু লোক আমাদের দুইজনকে দাঁড় করিয়ে ছবি তোলা শুরু করলো। কেন ছবি তুলছে? এই কারণে, আমি নাকি দেখতে মনসুর ভাইয়ের মতো, মনসুর ভাই নাকি দেখতে আমার মতো, অথচ আমার কাছে কোনো দিক থেকেই লাগে না মনসুর ভাই আমার মতো বা আমি তার মতো, আমার কাছে কোনো দিক থেকে লাগে না, অথচ আমাদেরকে দাঁড়া করিয়ে এবার ছবি তোলা শুরু করলো। একবার নারায়ণগঞ্জের মধ্যে এক লোক সাইড থেকে খুব দৌড়াচ্ছে আমার গাড়ির পিছনে পিছনে, আর বলল, লিয়াকত ভাই, লিয়াকত ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। দাঁড়ালাম, বুঝে গেছি তো আমি। এখন সামনে এসে বলতে লাগলো, আপনার এক সাইড থেকে লিয়াকত ভাইয়ের মতো দেখা যায়, কিন্তু আপনি তো জাকির ভাই। হ্যাঁ, আমি জাকির ভাই। অর্থাৎ তার মধ্যে ওই ফিল্ডটা কাজ করছে যে হয়তো বা লিয়াকত ভাই নারায়ণগঞ্জে আসছে, আর আপনারা লিয়াকত ভাইকে চিনেন, অথচ আমি আর লিয়াকত ভাই অসংখ্যবার একই অনুষ্ঠানে বসছি, বারবার ফ্রেমগুলো আমি চেক করলাম, কোথাও না এমনটা। আচ্ছা, ঢাকা ফয়জানে মদিনার যে সাবেক ইমাম সাহেব আরাফাত মাদানী ভাই, অনেক মানুষ আবার তার সাথে আমাকে তুলনা করে, বলে আমি নাকি বা সে নাকি, আমাদের চেহারা নাকি হুবাহুব মিল, অথচ আরাফাত ভাইয়ের সাথে কত সফর করলাম, কত জায়গাতে গেলাম, কত প্রোগ্রাম একসাথে করলাম, না এমনটা কোনোটা কোনো দিক থেকেই পড়ছে না আমার, এমন যে হ্যাঁ একটু মিল আছে এমনটাও না। এটা হয় মানুষের মধ্যে যার বিষয়টা নিয়ে কাজ করে এই মুহূর্তে, আর তার কিছু ভঙ্গি, তার কিছু চলাফেরা, তার কথার স্টাইল, বা তার চোখ, বা তার কান, বা তার নাক, তার চেহারা, এটা নিয়ে যখন কল্পনা জল্পনা থাকে, সামনে কোনো ব্যক্তি আসলে তখন মনে হয় কিছুটা মিল তার মধ্যে আমরা পাই, এরকম একটা মনে হয়, কিন্তু এমনটা না। যা কোরআন ও হাদিস বলে, যা সায়েন্স বলে, বিজ্ঞান যা বলে, এ দুটাও যদি আমরা একসাথে করি, তারপরেও তো এই কথার কোনো ভিত্তি নেই যে একই চেহারার সাতজন, দশজন, নয়জন, পাঁচজন, এমনটা দুই দিক থেকে দেখলে আমরা কোনো দিক থেকে আমরা মিল পাচ্ছি না।
মানুষকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছে,
জি,
যে কোরআনুল করিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি মানব জাতিকে উৎকৃষ্ট অবয়বে আমি
সৃষ্টি করেছি।
আপনি দেখবেন জাকির ভাই, যে প্রত্যেকটা মানুষের মাঝে তার স্বতন্ত্র যে বৈশিষ্ট্য রয়েছে,
জি,
মানে কারোর সাথে কারো চলন বলন, কথাবার্তা, মেজাজ, এবং কি তার সুদর্শন, সুদর্শনতা, কোনো কিছুতে আপনি মিল খুঁজে পাবেন না। একটা হচ্ছে আমরা সাধারণত একটা ক্রাইটেরিয়া করি, দেখতে কেমন শ্যামলা, দেখতে কেমন ফর্সা, দেখতে কেমন কালো। এই যে কালো, শ্যামলা কিংবা ফর্সা আমরা যাই বলি না কেন, এই বিষয়গুলো, এটা তো আমরাই একটা শ্রেণীবিন্যাস করেছি,
জি জি,
কিন্তু মানুষ যখন দশজন মানুষ এক জায়গায় দাঁড়াবে, দশজন মানুষ আমি সত্যি বলছি, মানে একদম বাস্তব কথা বলছি, যে দশজন মানুষই কিন্তু দশ রকম দেখাবে,
রাইট,
দশ রকমের দেখাবে।
হুম,
যদিও তাদের সাইজ একরকম হয় কিন্তু শারীরিক গঠন আলাদা আলাদা হবে। তাদের আপনার চেহারার যে লাবণ্যতা, চেহারার যে আকৃতি, চেহারার যে সৌন্দর্যতা, একদম মানে টোটালটাই ডিফারেন্স,
মানে
নো সিমিলারিটি। তো এই যে বিষয়টা, এটা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো দেখে, মানে সত্যি কথা,
আপনি কথা তুলছিলেন যমজ ভাইয়ের ব্যাপারে, যমজ সন্তানের ব্যাপারে, যমজ সন্তান যদিও বা দেখতে একই রকম, কিন্তু রফিক ভাই তাদের মধ্যেও অমিল কিছু না কিছু,
জি অবশ্যই
থাকবেই, হয়তো দুইজনের কথা বলার স্টাইল ভিন্ন, দুইজনের কথা বলার স্টাইল ভিন্ন, না হয়তো দুইজনের মেজাজ ভিন্ন,
জি,
আর না হয়তো দুইজনের ব্যবহার আচার ভিন্ন, না হয়তো দুইজনের লেখাপড়া ভিন্ন, না হয়তো দুইজনের ঘরে আসা যাওয়া ভিন্ন, কোনো না কোনো দিক থেকে, না হয়তো ভয়েস টোন ভিন্ন।
এটা মা বাবা ভালো বুঝতে পারে,
আমরা অনেক
বাইরের মা, বাইরের মানুষ যারা থাকে,
হ্যাঁ,
এরা বেশিরভাগ কনফিউজ হয়ে যায়, কিন্তু যখন আবার তারা নিবিড়ভাবে এটাকে
দেখে,
পর্যবেক্ষণ করে, তখন কিন্তু তাদের কাছে ডিফারেন্সটা তারা
বুঝতে পারে,
ক্লিয়ার হয়ে যায় তাদের কাছে।
তার মানে যমজ সন্তানও
পার্থক্য আছে,
পার্থক্য আছে, এটাকে মানতে হবে। যদি আমরা এই ভুলের মধ্যে থেকে যাই, মানুষ আছে এখনও অনেক ভুল মেনে নিচ্ছে না, আমরাও হয়তো বা ওই সকল মানুষের মতো ভুলের মধ্যে থেকে যাব, একই চেহারার সাতজন না নয়জন এমনটা কিছুই না। আমরা দর্শকের কয়েকটা কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও ফিরব আলোচনায়। জি কল শুনিয়ে দিই।
মরিয়ম ইসলাম, উন্নতি বরিশাল। আমি আপনাদের এই মাদারি চ্যানেল সবসময় দেখি, আমার পরিবারও দেখে, ভাল লাগে, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আশা রাখি সবসময় মাদানী চ্যানেলের সাথে এভাবে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আমি মাদানী চ্যানেল নিয়মিত দেখি, আমার খুবই পছন্দের একটি চ্যানেল।
মাশাআল্লাহ, খুবই পছন্দের চ্যানেল, আশা রাখি ঘরে পরিবারের সবাইকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম হাফেজ আব্দুল মুমিন, রাজশাহী থেকে বলছিলাম। মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান দেখি তো ভালো লাগে, আপনি আমাদের জন্য দোয়া করবেন।
রাজশাহী থেকে বলছেন, আপনি অনুষ্ঠান দেখেন, মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকেও। আমরা কথাগুলো শুনছিলাম একই চেহারার একাধিক মানুষ নিয়ে। কিবলা শাইখে তরিকা তামির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়াও এ কথাই বললেন যে হয়তোবা আমাদের কাছে মনে হয় দেখতে সেম, কিন্তু তার মধ্যেও কিছু অমিল থাকে, এবং সেটা যখন আপনি বারবার তার সাথে দেখা সাক্ষাৎ করবেন তখন এটা বুঝতে পারবেন। একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে যমজ ভাই এদের বাড়ি পড়ল রাস্তাতে, যারা যমজ ভাই। যখন ওই বাড়ির সামনাসামনি গেলেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন সাহাবা একরামকে যে এটা কি ওই লোকদের বাড়ি না যারা যমজ? সাহাবা একরাম বলেন জি ইয়া রাসূলুল্লাহ, ওই দুই ভাই যে আছে তাদের বাড়ি। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন যে দেখো আল্লাহ তাবারক ও তাআলার কুদরত কেমন, তারা দুই ভাইয়ের মধ্যে হুবাহু মিল আছে, হয়তো হঠাৎ করে কেউ দেখলে বুঝতেই পারবে না যে কে কোনটা, কে বড় কে ছোট, কার নাম কি, কিন্তু তাদের হাঁটার স্টাইল বা পা তাদের এক রকমের না, শুধু এক জায়গা থেকেই তাদেরকে পৃথক করা যায়। অনেক সময় ক্লাস টিচার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যখন এমন দুইজন ভাই, যমজ ভাই, একই ক্লাসে লেখাপড়া করে। অনেক সময় এলাকার মধ্যে বন্ধু বান্ধব এরকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, নাম জিজ্ঞাসা করে, এরপরে কথা বলতে হয়, কিন্তু তারপরেও অমিল কিছু পাবেন এবং যার মাধ্যমে খুঁজে নিতে পারবেন যে এই লোকটা কে বা কোনজন, বড় নাকি ছোট, এর নাম প্রকৃতপক্ষে নাম কি, যখন আপনি বেশি সময় তার সাথে চলাফেরা করবেন, উঠা বসা করতে থাকবেন। এটা এমন না রফিক ভাই যে একটা মোবাইল কোম্পানি, যখন এই কোম্পানি মোবাইল তৈরি করছে তখন একই নাম্বারের অর্থাৎ একই ডিজাইনের বা একই মডেলের হাজার হাজার মোবাইল তৈরি করছে।
পৃথক নিউ মোবাইল থাকে, পৃথক
করা যাবে না, কেন কোম্পানি একই সাথে একই ডাইসে দিয়ে হাজার হাজার মোবাইল তৈরি করছে।
পৃথকটা হয়ে যাবে আইমি নাম্বারে।
হ্যাঁ, ওই নাম্বারটা সেটা যখন বিক্রি হয়ে যাবে, কারো কাছে চলে যাবে, কারো হাতে চলে যাবে। এরপরে এখন মানুষ তো আর এক ঢাইচে দিয়ে একই মডেলের আল্লাহ সৃষ্টি করেননি, হয়তো বা চেহারার মিল আপনি দেখেন। আল্লাহ আমাকে পাঠিয়েছে বাংলাদেশের জমিনে, আর আমার মতো দেখতে যাকে তাকে পাঠিয়েছেন অন্য জমিনে। যেহেতু মোবাইল কোনো কোম্পানি তৈরি করে আর তাদের টার্গেট থাকে একই মডেলের, একই ডিজাইনের, একই সফটওয়্যার, একই অ্যাপসের, একই ধরনের এত হাজার মোবাইল আমরা তৈরি করব, এটা তো মানা যায় বা মেনে নেয় মানুষ যে হ্যাঁ একই ডিজাইনের বা একই একই স্টাইলের একই কোম্পানির এতগুলো এমন মোবাইল থাকতে পারে। কিন্তু রফিক ভাইয়ের যে পরিবার পরিজন আছে, মা বাবা আছে, বা আমার যে আত্মীয় স্বজন আছে, আমার যে বংশ আছে, হয়তো বা দাওয়াত ইসলামীতে আসার আগে রফিক ভাই আমাকে চিনত না, আমি রফিক ভাইকে চিনতাম না, এক চেহারার কিভাবে হলো? তো এই জন্য কিবলা শাইখে তরিকা তামির এহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া চমৎকারভাবে বুঝিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি এর পাঁচজন আর কিসের সাতজন, ছাব্বিশ জন ছিল, ছাব্বিশ জন ছিল যারা
পরিবারে,
হ্যাঁ পরিবারে একে অপরের সাথে মিল ছিল, কারো না কারোর সাথে মিল ছিল এভাবে করে। যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় যে হুবাহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে তিনি ছিলেন, কিন্তু তারপরেও কিছু না কিছু অমিল থেকেই যায়, রয়েই যায়। আর আমরা যারা এক ঘরের না, এক বংশের না, এক এলাকার না, এটাতে তো কোনো প্রশ্নই আসে না।
একজন এক নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে
জি
পরিবারে, একটু যখন শিশুটা বড় হয়ে ওঠে, আত্মীয় স্বজন যারাই থাকে তাকে দেখা মাত্রই কিন্তু এই কমেন্টটা তো করবেই করবে, আরে চেহারাটা হয়েছে তো দেখি এর ফুপুর মতো, ঠোঁটটা হয়েছে এর ফুপুর মতো,
নাকটা
হয়েছে এর বাবার মতো, মুখটা চোখটা হয়েছে এর মায়ের মতো। এই যে মানে সিমিলারিটিটা, মানুষ মানুষের সাথে মিল খুঁজে বেড়ায়। হ্যাঁ, আর স্বাভাবিক একটা বাচ্চার মধ্যে, কিন্তু যখন আপনি দেখবেন ফুপুকে, মাকে, বোনকে, চাচাকে একত্রিত করা হবে, তখন কিন্তু দেখা যাবে যে কেউই কারোর সাথে কোনো মিল নেই,
কারোর সাথে কোনো মিল নেই।
হয়তো দেখা যাচ্ছে আপনার আপনার চোখ আমার চোখ
জি
ধরে নিলাম তর্কের খাতিরে সেম, কিন্তু দেখা যাবে যে চিকের মধ্যে গিয়ে কিংবা লিপের মধ্যে গিয়ে সেখানে গিয়ে ডিফারেন্স আছে
এমনটাই।
তো এইরকমই ব্যাপারটা, এইরকমই আমরা অনেক সময় ভালোবেসে, আমরা অনেক সময় দেখবেন যে আপনি যে আপনাকে যে ভালোবাসে না, সে অনেকের মাঝে আপনাকে খুঁজে বেড়াবে, যাকে দেয় আরে জাকির ভাই যাচ্ছে, এটাই বাস্তব।
কিন্তু এমন
কেন, সে আপনাকে ভালোবাসে।
হ্যাঁ,
এটা আমি ম্যান টু ম্যান ভেরি করে সবার, আমি মানুষের কথা বলছি। তো দেখবেন যে সে কিন্তু তার ওই ভালো লাগা মানুষটাকে কিন্তু সে অন্যের মাঝে খুঁজে পায়,
খুঁজে পায়,
খুঁজে বেড়ায়।
কেননা তার মাথায় এটাই ঘোরপাক খায়,
জি জি,
এটাই সে চিন্তা ভাবনা করছে, এ কারণে সে অন্য ব্যক্তির মধ্যে তার ওই মানুষটার প্রতিচ্ছবি দেখে, যাহা প্রায় তো নাকটা, চোখটা, চেহারাটা,
পিছন দিয়ে ছুটে গেল, ভাই 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 দাঁড়ান,
কিন্তু সামনে গিয়ে দেখে
হ্যাঁ আরমান ভাই আপনি, আর যখন চেহারাটা ঘুরে সরি ভাই
রফিক ভাই
ভুল হয়ে গেছে, আমি মনে করছি আপনি আরমান ভাই। এই যে পিছন দিক থেকে তার অবয়বটা, তার যে ফিজিক্যাল যে তার সেই
গঠন,
এই জিনিসগুলো মানুষের অনেক সময় তার চিন্তা চেতনার সাথে হুবহু মিলে যায়, কিন্তু যখনই সে বাস্তবতার মধ্যে আসে তখন ডিফারেন্সটা খুঁজে পায়।
আল্লাহ তাবারক ও তালার অসংখ্য দয়া যে আল্লাহ তাবারক ও তালা আমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছে, তাই না, সর্বোত্তম করে আমাদেরকে বানিয়েছেন। হ্যাঁ, যা আলোচনা করছি এতক্ষণ পর্যন্ত আমরা একই চেহারার একাধিক লোক, কিন্তু আল্লাহ তাবারক ও তালা দেখেন প্রত্যেকটা মানুষকে কত নিখুঁত, কত সুন্দর করে বানিয়েছে। কিন্তু রফিক ভাই, এখানে যদি একটা বিষয় না তুলি তবে অসম্পূর্ণ থেকে যায়। এই সুন্দর নিয়ে যদি আমরা কখনো অহংকারে পড়ে যাই, আল্লাহ তাবারক ও তাআলা এত সুন্দর করে আমাকে বানিয়েছেন, যখনই আপনি আয়নার সামনে দাঁড়ান আর নিজেকে দেখেন, হয়তোবা বয়স আপনার 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, একদিনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা এখনও হয়নি। আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছ। আর একে তো শুকরিয়া আদায় করা হয়নি আজও পর্যন্ত, দ্বিতীয়ত এই সুন্দর নিয়ে
অহংকার,
অহংকার আমাদের
মধ্যে, আত্মগৌরব,
আত্মগৌরব আমাদের মধ্যে জন্মায়। ধীরে 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 আমরা মানুষকে মানুষই মনে করি না, অথচ যতই সুন্দর চেহারার অধিকারী হোক না কেন মানুষ, তার পাপের শাস্তি তাকে পেতেই হবে। যত সুন্দরভাবেই নিজেকে আপনি রাখেন না কেন, অহংকারের পতন একদিন ঘটবেই ঘটবে। কিন্তু এত সুন্দর করে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, আজ আপনার সুন্দর চেহারার কারণে আপনার চতুর্পাশে ভিড় জমে থাকে। আচ্ছা, আপনি সুন্দর করে কথা বলতে পারেন, এজন্য হয়তোবা মানুষ আপনাকে অনেক লাইক করে, অনেক পছন্দ করে, কিন্তু এই প্রত্যেকটা বিষয়ে যা আপনার মধ্যে আছে, আল্লাহ যা দিয়েছেন, প্রত্যেকটা বিষয় কিন্তু
একটা বিষয় নিয়ামত,
অনেক বড় বড় নিয়ামত,
এগুলো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে,
শুকরিয়া আদায় আমাদেরকে করতে হবে। যদি না করি তবে আমরা বারবার শুনি এই কথাটা, শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাবারক ও তাআলা সেই নিয়ামতকে, অর্থাৎ তার থেকে ছিনিয়ে নেওয়া হয়। আর আপনার, আপনাকে যে সুন্দর করে বানিয়ে, প্রত্যেকটা ব্যক্তি নিজ জায়গাতে সুন্দর, প্রত্যেকটা ব্যক্তি, এটা কীভাবে পরীক্ষা নেবেন? সন্তান যেমনই হোক না কেন, মা বাবার কাছে কি খারাপ সে, মা বাবার কাছে কি কালো সে, কুচ্ছিত সে, না তো প্রত্যেকটা ব্যক্তি নিজের কাছে, নিজের মা বাবার কাছে অনেকটাই প্রিয়, অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো। আমি আমার কাছে অনেকটা সুন্দর, আল্লাহ তাআলা আমাকে যেভাবে বানিয়েছেন, আপনাকে আল্লাহ যেভাবে বানিয়েছেন, আপনি এটাকেই নিজের কাছে অনেক কিছু মনে করছেন, কিন্তু এটা অহংকারের জায়গা না,
আল্লাহ তাআলার সৃষ্টির উপরে।
জি,
আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে কখনো খুঁত বের করতে নেই।
হুম,
আল্লাহ তাআলা তো মানুষকে সৃষ্টি করেছেন ভালোবেসে,
এমনটাই।
এখন কেউ যদি কোনো ব্যক্তির শরীরে কোনো একটা, মনে করেন হাতের 5টা আঙুলের জায়গায় 6টা আঙুল, কিংবা 5টা আঙুলের জায়গায় 4টা আঙুল আছে, একটা নেই, সৃষ্টিটা কার?
আল্লাহ,
আল্লাহ তাআলা। তা আপনি যখন সৃষ্টির খুঁত বের করবেন, সৃষ্টির ত্রুটি বের করবেন, মনে রাখবেন আপনি সৃষ্টির ত্রুটি বের করছেন না, আপনি স্রষ্টার দিকে আপনি আঙুল তুলছেন, এটা বুঝতে হবে। কিন্তু তো এই জন্য কোনো মানুষ হোক, সে শ্যামলা হোক, সে কালো হোক, সে মানুষের শ্যামলা ফর্সা কালো ধলা এগুলো দিয়ে কিছু আসে যায়,
কিছু আসে যায় না।
মানুষের আখলাক, আচরণ, কথাবার্তা, তার চাল চলন, মানুষের সাথে তার ওঠা বসা, এই বিষয়গুলো যদি গ্রহণযোগ্য হয়, প্রশংসাসূচক হয়, তবেই সেই ব্যক্তি ভালো। কেননা কবি বলেছেন যে আমল সে বনতি হ্যায় জন্নত অর জাহান্নাম ভি, ইয়ে খাকি আপনি ফিতরত মে না নূরি হ্যায় না নারী। মানুষের যে ভিতরে আমল আখলাক রয়েছে না, এই কারণেই কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার দরবারে লাভ করে। সে সুন্দর নাকি ফর্সা, নাকি কালো, নাকি শ্যামলা, কখনো আপনি এক একজন দেখবেন একটু কৃষ্ণকায়, একটু কি বলবো, মানে বিলালি রং যেটাকে আমরা বলি, মানে শ্যামলার চেয়ে একটু ডাউন, কালো রং আমরা যাকে বলি স্পষ্টভাবে,
সুন্দর পরিবেশে যেটাকে বিলালি,
বিলালি রং বলি। আপনি একজনকে কালো মানুষ বললে কিন্তু তার মনে কষ্ট লাগে, এলো আমাকে কালো বলছে, স্বাভাবিক। এটা সে মুখে কিছু না বললেও
ভিতরে
মাজাল্লা অনেক সময় সমাজে নাম বিকৃত করে
করে,
কাইল্লা বলে ডাকে,
আহা
হারাম, মানুষ
আল্লাহ তাআলার সৃষ্টি,
নাম বিকৃতি করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো।
ওলামায়ে কেরামের এখানে একটু বলি আমি, আপনি যাকে তার রং দেখে বিবেচনা করলেন,
জি,
কাল কিয়ামতের ময়দানে সেই যদি জান্নাতে যায়,
আমি সে কথাই বলছি,
আহা,
যে তার চেহারা, এমনও মানুষ আছে জাকির ভাই, আমি নিজে দেখেছি যে চেহারা বিলালি রং, বিলাল রাদি আল্লাহ তাআলা আনহুর রং, কিন্তু চেহারা এত মায়াবী,
তার মর্যাদা কত ইসলামে,
চেহারার মধ্যে এত মিষ্টতা, আমি পুরুষের কথা বলছি, এত মায়া লাগে যে মানে ইচ্ছে করে যে আরেকবার একটু তাকাই,
আল্লাহ আল্লাহ,
মানে ভালো লাগা,
সুবহানাল্লাহ।
সৃষ্টি আপনি দেখবেন, সৃষ্টি, আপনি খাবার রান্নাটা ভালো হলে কার প্রশংসা হয়, গৃহিণীর প্রশংসা হয় যে রান্না করে,
রান্না করছে,
তো সৃষ্টি যদি সুন্দর হয় প্রশংসাটা কার হয়, স্রষ্টা
আল্লাহ তাআলা,
তো তখন ওই মানুষটা দেখা যায় যে তার আদব আখলাক এত ভালো, এত ভালো, এত নম্র, এত বিনয়ী, তখন সেই কালো মানুষটাকেই মনে হয় যে বুকে জড়িয়ে ধরি, আরেকজন ফর্সা মানুষ,
অহংকারে ভর্তি,
খুব সুন্দর দেখতে। আমরা তো সুন্দর বলতে ফর্সাকেই বুঝি, এখন নাকটা যদি বোঁচাও থাকে তবুও সে সুন্দর,
তারপরে সে সুন্দর,
চোখটা যদি ছোটও থাকে তবুও সে সুন্দর। এখন ওই মানুষটার আচরণ সব দিক থেকে সে ফিটফাট, দেখতে খুব সুদর্শন, তার আচরণটা যদি খারাপ,
দুর্বল হয়ে যায়,
তার আচরণটা যদি মানুষকে কষ্টদায়ক হয়, অহংকার, আত্মগৌরব, তখন তার ঠিকানা কোথায় হবে,
জাহান্নাম,
জাহান্নাম। তো এই জন্য কবি যে বলেছেন না যে আমল সে বনতি হ্যায় জান্নাত আর জাহান্নাম ভি ইয়ে খাকি আপনি ফিতরত মে না নূরি, খাকি মানে মাটির দেহ, এই মাটির দেহর নিজস্ব কোনো স্বকীয়তা নেই যে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, তার স্বকীয়তা কিসের মধ্যে আছে, তার আমলের মধ্যে, তার আদবের মধ্যে, তার আখলাকের মধ্যে, তার আদব, তার আখলাক, তার আমল তাকে ফয়সালা করবে সে জান্নাতে যাবে
নাকি জাহান্নামে যাবে। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। সরিষার দানা পরিমাণও
আলামান ওয়াল হাফিজ,
সরিষার দানা কতটুকু হতে পারে, সে সরিষার দানা পরিমাণও যদি কারো অন্তরে অহংকার থাকে তবে তার জন্য জান্নাত নয়, সে জান্নাতে প্রবেশ করবে না, সরিষার দানা পরিমাণ অহংকার যদি থাকে। আজ সুন্দর কণ্ঠের অধিকারী, এ নিয়েও অহংকার, আজ সুন্দর চেহারা, এ নিয়েও অহংকার, আজ সুন্দর কথা বলতে পারা, এ নিয়েও অহংকার, আজ অর্থ সম্পদ, এ নিয়েও অহংকার, এমন কোনো নেয়ামত বাকি নেই যেটা পাওয়ার পরে আপনার আমার মধ্যে অহংকার আসে না, প্রত্যেকটা বিষয় নিয়েই আমাদের মধ্যে অহংকার চলে আসে। একটু ফিট, শারীরিকভাবে ফিট অর্থাৎ উঁচা লম্বা এবং স্বাস্থ্যের দিক থেকে
সুঠাম দেখতে শরীর, মানে
এ নিয়ে অহংকার,
জিম টিম করে শরীর,
এ নিয়েও ভাই অহংকার,
অহংকার চলে আসে।
আচ্ছা, ভয়েস, কণ্ঠ সুন্দর, এ নিয়েও অহংকার। আবার ইলমের দিক থেকে যদি দেখি, একটু জ্ঞানী বা জ্ঞান বেশি, লেখাপড়া একটু বেশি, এ নিয়েও অহংকার। জানি না কোন কোন দিক দিয়ে আমরা অহংকারের মধ্যে ফেসে আছি, কিন্তু আমি নিজেও জানি না, কিন্তু সুন্দর হোক বা কালো হোক, বোবা হোক বা কথা বাকশক্তি আছে সে হোক, গরিব বা ধনী যেই হোক না কেন, যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন সবার জন্য, সবার জন্য, রাজা বাদশাহ যেই আছে সবার জন্য একই নিয়ম, একই হুকুম, দুনিয়া থেকে বিদায় নিয়েছো, ভিতর থেকে রুহটা বের হয়ে চলে গেছে, এখন তোমাকে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়বে, এরপর সবার জন্য যেটা নিয়ম আইন আপনার আমার জন্য সেটা, ওই সাড়ে তিন হাত মাটির নিচে।
অনেক সময় জাকির ভাই, মানুষের যে সৌন্দর্যতা রয়েছে না প্রকাশ, সেটার নিয়ামতের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় যে আল্লাহ তুমি যেভাবে আমার শারীরিক সৌন্দর্য, বাহ্যিকতা যেভাবে তুমি সুন্দর করে দিয়েছো, আমার অন্তরটাকেও অনুরূপ সুন্দর করে দাও, আমার অন্তর থেকে নিফাক দূর করে দাও, কপটতা দূর করে দাও। দোয়া তো করতে হবে না, দোয়া ইবাদতের মগজ বলা হয়, আদ-দোয়া মাখুল ইবাদা, দোয়া মুমিনের হাতিয়ার, হাদিসে পাকে এসেছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায় মুসলমানের। তো দোয়া করা উচিত যে আল্লাহ আমার অন্তর থেকে কপটতা, হিংসা, নিফাক, আমার অন্তর থেকে দ্বিমুখী ভাব, আমার অন্তর থেকে হাসাদ, কিনা, হিংসা, বিদ্বেষ মুসলমানের প্রতি আল্লাহ দূর করে দাও,
দূর করে দাও,
এবং তার পরিবর্তে অন্তরে ইখলাস দান করো, নম্রতা দান করো, বিনয় দান করো, দোয়া করতে হয়।
রাইট 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 রাইট। অহংকার তখনই আসে মানুষের মধ্যে যখন এই সম্পর্কে জ্ঞান না থাকে,
জ্ঞান না থাকলেই মানুষের মধ্যে অহংকার চলে আসে, এজন্য ধর্মীয় জ্ঞানটাও অর্জন করা আমাদের খুবই দরকার। আজকের যে বিষয় আমরা নিয়েছি, একই চেহারার একাধিক লোক, আর যদি সঠিক জ্ঞান থাকত আমাদের মধ্যে তবে আমরা এই ভুল কখনো করতাম না, যে একই চেহারার একাধিক লোক নিয়ে আমরা যে ভুলের মধ্যে রয়েছি। নাম্বার দুই, অহংকারের ব্যাপারে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা কখন কোথায় কিভাবে অহংকারের মধ্যে পড়ে যাই সেটা নিজেও জানি না। কোনো এক জায়গাতে গেলেন, কোথাও যাওয়ার পরে আপনার পাশ থেকে কেউ বলে উঠল, আচ্ছা এই লোকটা সেই লোকটা না যার কণ্ঠ খুব সুন্দর, আপনি পাশে বসে শুনছেন, আপনার মধ্যে চলে আসছে অহংকার। হ্যাঁ, আমাকে নিয়ে মানুষ গর্ব করছে, আমাকে নিয়ে মানুষ আলোচনা করছে, আমার কণ্ঠ সুন্দর, আমি ভালো বলতে পারি, আমি ভালো বয়ান করতে পারি, ভিতরে চলে আসছে। কখন কিভাবে আসছে আপনি নিজে টেরও পাননি, অহংকার ভিতরে চলে আসছে। তো এই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান অর্জন না করার কারণে আমাদের মধ্যে কখন যে অহংকার চলে আসছে, কোন বিষয়ে কখন অহংকার আমার মধ্যে চলে আসলো আমি নিজেও জানি না। যদি জানতাম তা হয়তোবা আমি সে অহংকার থেকে নিজেকে বাঁচাতে পারতাম।
বিদ্বেষের ব্যাপারেও এরকম আছে, যেহেতু এখানে আত্মিক ব্যাধি কিংবা মনের কিছু চিন্তাধারা সব কিছু এখানে চলে আসছে বিষয়টা। মাদানী চ্যানেল তো আপনার কোনো বিষয়ে বাদ দেয় না, সব বিষয়ে ঘরে বাইরে
যেখানে যেখানে চিকিৎসা দরকার সেখানে মাদানী চ্যানেল কথা বলে,
অভ্যন্তরীণ বহির্ভূত সব কিছুই আলোচনা করতে হবে। অনেক সময় বিদ্বেষ করে না যে মুসলমানের হিংসা কাকে বলে, হাসাদ কাকে বলে, বিদ্বেষ কাকে বলে, কারো কাছে নিয়ামত আছে সেই নিয়ামতটা যেন আমার কাছে চলে আসে, সেই নিয়ামতটা যেন
আমার কাছে চলে আসে,
সে যেন নিয়ামত শূন্য হয়ে যায়, এটা হচ্ছে হিংসা। হিংসা, হাসাদ, বিদ্বেষ, আরও একটা বিদ্বেষ কি, সেই বিদ্বেষ সম্পর্কে আমরা তো এই বিষয়গুলো জানি না, যেগুলো বাতিনি হিংসা বিদ্বেষ, আমরা জ্বলতে থাকি, ভিতরে ভিতরে পুড়তে থাকি। কেউ কোনো নিয়ামত পেল, কোনো একটা ভালো উন্নতির শিখরে চলে গেল, তাকে নিয়ে আমরা হিংসা করি, করি কি না। আর বক্সের ব্যাপারে যেটা বলা হয়েছে যে কেউ যদি কখনো কারো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সম্পদ হারিয়ে গেল, দুর্ঘটনার শিকার হয়ে গেল, কিংবা মারা গেল, মনে মনে খুশি হওয়াটাকেও বিদ্বেষ বলা হয়।
আল্লাহ আল্লাহ, অর্থাৎ কারো
বলা হয়
কারো বিপদ দেখলে সে খুশি হয়,
খুশি হয়ে গেল, জোর কাছে এই নিয়ামতটা ছিল, নিয়ামতটা চলে গেছে, ভালো হয়েছে, এটাও হিংসা বিদ্বেষেরই একটা
আলামত
প্রকার।
আল্লাহ তাবারক
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক,
হেফাজত দান করুক। আজকের বিষয়ে যে ছিল একই চেহারার একাধিক লোক, আল্লাহ তাআলা এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক।
আমিন।
জাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া